বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 8 মার্চ 23 ফাল্গুন এবং ফার্সি 17 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে কাতারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ফলে তেহরান ও দোহার মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, সাংহাই সহযোগিতা সংস্থা ইরানের অন্তর্ভুক্তি এই সংস্থাকে আরো শক্তিশালী করবে প্রেসিডেন্ট রাইসি। ইরান ও ইরাকের জনগণের বিরুদ্ধে অতীতের লজ্জাজনক আচরণের জন্য জার্মানির ক্ষমা চাওয়া উচিত ইরান। ঢাকার সিদ্দিক বাজারে বিস্ফোরণের কারণ জানতে চলছে পরীক্ষা স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের নজরদারির অভাবকে দুষলেন মির্জা ফখরুল। এবং সংখ্যালঘু মুসলিম ভোট নিয়ে তৃণমূলে উদ্বেগ, ফিরহাদ হাকিমকে সরিয়ে বিধায়ক তপন দাশগুপ্তকে দায়িত্ব দিলেন মমতা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন সাংহাই সহযোগিতা সংস্থার বিস্তার এবং এটির সদস্য সংখ্যা বৃদ্ধির কারণে এই সংস্থার সক্ষমতা ও সামর্থ্য বেড়েছে। তেহরান সফররত এসসিওর মহাসচিব ঝাং মিংয়ের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রাইসি এই মন্তব্য করেন। ইরানের নির্বাহী বিভাগের প্রধান বলেন সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর রয়েছে উল্লেখযোগ্য জনশক্তি, সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ এবং বিশাল ভৌগোলিক সীমারেখা। এসব উপাদান সংস্থাটির জন্য অসাধারণ সামর্থ্য ও সক্ষমতা তৈরি করেছে, যা এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা মোকাবিলা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বহু মেরুকেন্দ্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজে লাগানো সম্ভব। 2001 সালে চীন, রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজিস্তান ও তাজিকিস্তানকে নিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হলেও বর্তমানে এর মূল সদস্য দেশ 8টি এবং পর্যবেক্ষক দেশ 4টি। এই সংস্থাভুক্ত দেশগুলোতে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা 40% বসবাস করে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি সাফি বলেছেন, জার্মান পররাষ্ট্রমন্ত্রীর উচিত সবকিছুর আগে ইরান ও ইরাকের জনগণের বিরুদ্ধে তাদের অতীতের লজ্জাজনক কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়া। বাগদাদে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর ইরান বিরোধী বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি ওই মন্তব্য করেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালনা বায়েরবুক বাগদাদ সফরে গিয়ে ইরানকে আন্তঃসীমান্ত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য অভিযুক্ত করেন। ওই হামলাকে তিনি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তা সহ বেসামরিক লোকজনের জন্য ঝুঁকিপূর্ণ। জার্মান পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় নাসের কানিয়ানি বলেন, এ ধরনের বক্তব্য দেওয়ার আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল ইরান এবং ইরাকি জাতির বিরুদ্ধে তাদের অপকর্মের জন্য ক্ষমা চাওয়া। এইসব ভিত্তিহীন অভিযোগ তুলে জার্মানি ইরান এবং ইরাকের জনগণের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ইরাকের সাবেক শাসক সাদ্দাম সরকারের রাসায়নিক অস্ত্রে সজ্জিত করার অপরাধকে আড়াল করছে বলে তিনি উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ককেশাস অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি এই অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। আজ আঙ্কারা সফরে গিয়ে স্বাগতিক তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, ইরান সকল পক্ষকে এই মর্মে সতর্ক করে দিচ্ছে যে তারা যেন কেউ ককেশাস অঞ্চলে ইসরায়েলের উপস্থিতি মেনে না নেয়। তিনি আরও বলেন, ইরাকের উত্তরাঞ্চল থেকে যে সন্ত্রাসবাদের জন্ম হচ্ছে তা ইরান ও তুরস্ক উভয় দেশের জন্য হুমকি। ইরান ও তুরস্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে উচ্চ পর্যায়ের নিরাপত্তা সহযোগিতার মধ্যে রয়েছে বলে জানান আমির আবদুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুর্দিস্তান থেকে উঠে আসা সন্ত্রাসবাদ এবং আফগানিস্তান থেকে উঠে আসা আইএস জঙ্গিবাদ উভয়ই ইরান ও তুরস্কের জন্য হুমকি। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের কোনো ভালো ও খারাপ ধরন নেই, বরং এটি একটি অশুভ বিষয় যাকে প্রতিহত করতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণের কারণ জানতে পরীক্ষা চলছে। অপরদিকে সরকারের নজরদারির অভাবকে দুষলেন বিএনপি নেতা মির্জা ফখরুল। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তান সিদ্দিকবাজার এলাকার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। আহত অর্ধশতাধিক ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত 7-তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে।
আমি আহ্বান করব সবাইকে, সবাই যেন তাদের ইমারতে আমাদের ওই ফায়ার সার্ভিস থেকে একটা সার্টিফিকেট গ্রহণ করেন, যেটা ফায়ার সার্ভিস ফায়ারের জন্য এটা মানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিস্ফোরণের ঘটনায় সেখানে সেফটি ট্যাঙ্ক কিংবা ক্ষতি দেখা হচ্ছে।
এছাড়াও আমরা ওইখান থেকে আলামত জব্দ করে সিআইডিতে এবং বিস্ফোরক অধিদপ্তরে ফরেন্সিক টেস্টের জন্য পাঠে। এখানে কোনো বিস্ফোরকে কোনো আলামত আছে কিনা।
এদিকে নিখোঁজ স্বজনদের খোঁজে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন স্বজনরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউর এক অনুষ্ঠানে অভিযোগ করে বলেছেন,
আন্দোলনে ব্যর্থতার কারণে তারা নাশকতা করছে কিনা সেটা আমরা খতিয়ে দিচ্ছি।
তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকারের নজরদারির অভাবেই আর দুর্নীতির কারণে বারবার দেশে বিস্ফোরণের ঘটনা ঘটছে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয়েছে। আজ বিজেপি বিধায়ক দলের নেতা মানিক সাহা মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা সহ দলের সিনিয়র নেতারা। অন্যদিকে নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে শপথ গ্রহণ বয়কট করেছে সিপিএম ও কংগ্রেস। ত্রিপুরা বাম ফ্রন্টের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে সারা ত্রিপুরার বুকে শাসক দলের দুর্বৃত্তদের মাধ্যমে যে পরিকল্পিত অভাবনীয় রাজনৈতিক সন্ত্রাস চালানো হচ্ছে তার প্রতিবাদে অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে ত্রিপুরা বামফ্রন্টের পক্ষ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা বয়কট করছি। সংখ্যালঘু মুসলিম ভোট নিয়ে তৃণমূলে উদ্বেগ দেখা দিয়েছে। ফিরহাদ হাকিমকে সরিয়ে বিধায়ক তপন দাশগুপ্তকে দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মধ্যে সংখ্যালঘু মুসলিমদের সমর্থন প্রসঙ্গে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ওই ইস্যুতে রাজ্যের 5 সংখ্যালঘু মন্ত্রীকে রিপোর্ট দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন বিধায়ক তপন দাশগুপ্ত। ফুরফুরা উন্নয়ন পর্ষদ প্রসঙ্গে কার্যত ক্ষোভ প্রকাশ করে ফুরফুরা শরীফের পেটজাদা তামিম সিদ্দিকী বলেন,
পর্ষদ হয়েছে শুনেছি, কিন্তু উন্নয়ন পর্ষদের কাজের কামের ক্ষেত্রে ফুরফুরা পেটজাদাদেরকে নিয়ে কোনো মিটিং বা আলোচনা সভা আমার জানা মতে এখনো পর্যন্ত হয়নি। আমরা উন্নয়ন পর্ষদের থেকে এখনো পর্যন্ত কোনো ডাক পাইনি বা কোনো বিষয় আলোচনা ইত্যাদি কোনো কিছু পাইনি। কয়েকদিন আগে শুনলাম যে পিরাত হাকিম সাহেবকে পরিবর্তন করে তপন দাশগুপ্ত এসেছেন, দেখা যাক হয়তো তিনি কিছু পদক্ষেপ নেন কিনা।
মুসলিমদের মধ্যে ফুরফুরা শরীফের বড় প্রভাব থাকায় রাজ্য সরকার মুসলিম ভোট নিয়ে যে উদ্বিগ্নতা স্পষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে রাজ্যের সংখ্যালঘু ভোট সংক্রান্ত বিষয়ে রাজ্যের 5 মন্ত্রীকে দ্রুত কাজে নামার নির্দেশ দিয়েছেন। গত সোমবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক বসে, এ সময় সংখ্যালঘু 5 নেতাকে নিজের ঘরে ডেকে পাঠান মমতা। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী এদেরকে সাম্প্রতিক মুসলিম অধ্যুষিত সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনের বিপর্যয় নিয়ে একটি রিপোর্ট জমা দিতে বলেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের পাশবিক দমন অভিযানে আরও 6 ফিলিস্তিনি শহীদ এবং 1 ডজনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। দখলদার সেনারা পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে মঙ্গলবার এই ভয়াবহ হামলা চালায় বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি সেনাদের এই পাশবিক হামলায় কমপক্ষে আরও 16 ফিলিস্তিনি আহত হয়েছেন। ইহুদিবাদী সেনারা কয়েক ডজন সামরিক যান, যুদ্ধ হেলিকপ্টার, স্নাইপার, ড্রোন এবং বুলডোজার দিয়ে এই হামলা চালায়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, হাসপাতালে ভর্তি আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের একজনের বুকে এবং আরেকজনের তলপেটে গুলিবিদ্ধ হয়েছে। দমন অভিযানের সময় ইসরায়েলি সেনারা অন্তত 1টি বাড়ির উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ সময় ওই ভবনের উপরে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে ইসরায়েলি পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্কের মাত্রা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট। মঙ্গলবার ওই পার্লামেন্টে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়েছে বলে জানিয়েছেন লন্ডন ভিত্তিক ওয়েবসাইট মিডল ইস্ট আই। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ফ্রিডম পার্টি বা NFP পার্লামেন্টে প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি দমন অভিযানের প্রতিবাদে তেলাভিভে দক্ষিণ আফ্রিকার দূতাবাসের কার্যক্রমের তৎপরতা কমিয়ে আনতে হবে। NFP এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ আফ্রিকার প্রয়াত বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা আজ জীবিত থাকলে তিনি এই প্রস্তাব সমর্থন করতেন। বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তটির জন্য ম্যান্ডেলা গর্ববোধ করতেন। তিনি সবসময় বলতেন, ফিলিস্তিনিদের স্বাধীনতা অর্জন ছাড়া আমাদের স্বাধীনতা অসম্পূর্ণ থেকে যাবে। রাশিয়া বলেছে ইউক্রেন যুদ্ধে আমেরিকার হাত সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ইউক্রেন যুদ্ধে বিদেশি হস্তক্ষেপ হচ্ছে বলে চীন পরোক্ষভাবে আমেরিকার হাত থাকার যে ইঙ্গিত দিয়েছে সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মস্কো এই মন্তব্য করল। চীনা পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাং মঙ্গলবার এক বক্তব্যে বলেন, ইউক্রেন সংকটকে আরও বিস্তৃত ও সম্প্রসারিত করার জন্য একটি অদৃশ্য হাত কাজ করছে বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, ওই অদৃশ্য হাত নিজের সুনির্দিষ্ট ভূ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কাজে ইউক্রেন সংকটকে ব্যবহার করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, আমি আমার চীনা বন্ধুদের বক্তব্যের সঙ্গে একমত হতে পারছি না। এটি কোনো অদৃশ্য হাত নয়, বরং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাত, এটি ওয়াশিংটনের হাত। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। কাতারের আমির নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। যাকে তিনি এই পদে নিয়োগ দিয়েছেন তিনি কখনো সৌদি আরবের আধিপত্যের কাছে মাথা নত করেননি এবং ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। এ অবস্থায় তেহরান দোহা সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
কাতারের প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর সেদেশের আমির নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন। কাতারের আদালত ঘোষণা করেছে যে কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানি এই দেশের প্রধানমন্ত্রী খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। কাতারের আমির তার আরেকটি নির্দেশে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানিকে তার পদে বহাল রেখেই নতুন প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব তার কাছে অর্পণ করেছেন। মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি যদিও পররাষ্ট্রমন্ত্রীত্বের পাশাপাশি উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করতেন। যাই হোক, নবনিযুক্ত প্রধানমন্ত্রী 2016 সালের 27 জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং 2017 সালের 15 নভেম্বর উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন। কাতারের আমিরের আরেকটি নির্দেশ রয়েছে তার ভাইয়ের বিষয়ে। কাতারে সাধারণত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের একই সময়ে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করতে হয়, কিন্তু এবারে কাতারের আমির নতুন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পর নিজের ভাই খলিফা বিন হামদ বিন খলিফা আল থানিকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে নিয়োগ দিয়েছেন। কাতারের আমির শেখ তামিমের উপস্থিতিতে সেদেশের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এমন সময় শপথ নিলেন এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন যখন তিনি কাতারের ক্ষমতার কাঠামোতে মধ্যপন্থী ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে মোহাম্মদ বিন আব্দুর রহমান বরাবরই এ অঞ্চলের দেশগুলোকে একে অপরের কাছাকাছি নিয়ে আসার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি কাতারের পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্য রেখে এই অঞ্চলে কাতারের একটি ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপনের পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা ও সংকট নিরসনে মধ্যস্থতার ভূমিকা পালন করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সৌদি আরব, মিশর, বাহরাইন ও আমিরাতের সাথে যখন কাতারের উত্তেজনা শুরু হয় এবং ওই চারটি দেশ কাতারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এই সংকটকালীন সময় তিনি কাতারের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখার ক্ষেত্রে সাহসী ভূমিকা পালন করেছিলেন এবং সৌদি আধিপত্যের কাছে কখনো মাথা নত করেননি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com.
দৃষ্টিপাতি প্রসঙ্গ, বাংলাদেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তবে বাংলাদেশ দারিদ্র বিমোচন, নারী শিক্ষা, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণে অনেক এগিয়ে গেলেও নারী পুরুষ সমতা নিশ্চিত করতে যেসব সংস্কার প্রয়োজন সেসব সংস্কার বাস্তবায়নে পিছিয়ে আছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বরগুনার তালতলী উপজেলার নিউপাড়া এলাকা, নদী কিংবা খালে নৌকায় বসে বড়শির ছিপ ফেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মাছ ধরেন অথবা জাল টেনেও মাছ ধরেন নারীরা। শিকার করা সেসব মাছ বাজারে বিক্রি করেই চলে তাদের অভাবের সংসার। তবে নদ নদীতে দিন দিন মাছ কমে যাওয়ায় কোন মতে করছেন এসব নারীরা। তালতলী উপজেলার করইবাড়িয়া ইউনিয়নের নিউপাড়া গ্রামের শেফালি আসিরন, ফুলবিবি ও রোজিনা, তাদের বাবা দুরারোগ্য রোগে আক্রান্ত হলে কিশোর বয়সেই সংসারের হাল ধরেন এই চার বোন। বাবার জাল, নৌকা, বড়শি নিয়ে বেরিয়ে পড়েন আন্ধারমানিক নদীতে। কালের পরিক্রমায় একসময় তারা হয়ে যান নারী জেলে।
খাটতে পিটতে খাইছি ছোট কাল হইতে, গরিব হইয়া মাছ ধরিয়া আর দিয়ে মাছ ধরছি, জাল দিয়ে ধরছি।
পুরুষেরা মাছ ধরে, গরিবাই জাল বাই, হেরা জাল দিয়ে কাট পায়। আমরা এশিয়া সরকার নীতিগুনি মাছ ধরি, মাছ ধরি সংসার চালাই হেতে, আমাকে তো জাল কাটাইবে না।
এই শেফালি বেগম আসিরন্দের সংগ্রাম মুখর জীবনেই আন্তর্জাতিক নারী দিবসে অন্য সব নারীদের প্রেরণা। কারণ উচ্চশিক্ষা, দক্ষতা, জীবিকা, সম্পদ, রাজনৈতিক ক্ষমতা, পরিবার ও সমাজে বাংলাদেশের নারীরা এখনও পুরুষের তুলনায় অনেকটাই পিছিয়ে। নারী পুরুষের সমান সুযোগ, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এখন অত্যন্ত গোড়ার সমস্যাই রয়ে গেছে। গত কয়েক দশকে নারীর আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের অনেক সাফল্য আছে, কিন্তু চ্যালেঞ্জও কম নয়। বিশ্বব্যাংকের উইমেন বিজনেস অ্যান্ড দ্য ল 2022 প্রতিবেদন অনুসারে নারী পুরুষ সমতার ক্ষেত্রে বিশ্বের 190 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 174। এই জন্য সরকারি উদ্যোগে দেশের নারীদের মাতৃত্বকালীন ছুটিসহ শতভাগ আর্থিক সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা রুশিয়া জামান রত্না।
সমাজের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন, যেমন একটা ছেলেকে যদি পড়াশোনা করানো হয় সেটাকে পরিবার দেখে ইনভেস্ট হিসেবে। বেশিরভাগ সময় দেখি বাল্য বিবাহের সময় যখন আমরা সেখানে বাধা দিই, তখন আমরা অভিভাবকদের মুখে শুনি তারা এই কথাটাই বলেন যে আমি মেয়েকে এত পড়াশোনা করি, আমি কি করবো, আমার লাভটা কোথায়। তো এই যে আমাদের মানসিকতা, এখান থেকে যতদিন আমরা বের হয়ে আসতে না পারবো ততদিন পর্যন্ত নারীর ক্ষমতায়ন বলি কিংবা নারী পুরুষের যে বৈষম্য সেখান থেকে উত্তরণ করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। আমাদের সমাজের একটি খুবই পরিচিত মৃগ রোগ নিয়ে দ্বিতীয় পর্বে যাব আমরা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন মানিকগঞ্জের কর্নেল মালিক সিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আবদিক। জনাব ডাক্তার আবু বকর সিদ্দিক, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ রেডিও তেহরানকে আমাকে এরকম একটা।
ডক্টর আবু বকর সিদ্দিক, প্রথম পর্বের আলোচনায় মৃগীরোগ বা ইপিলেপসি কি, খিচুনি হলেই কি তাকে মৃগীরোগ বলা যাবে, কেন মৃগীরোগ হয়, সেসব বিষয়ে নিয়ে খানিকটা আলোচনা হয়েছিল। তো আজকের আলোচনার শুরুতেই ব্রেনের রোগ, মৃগীরোগ কেন হয় সে বিষয়ে বিস্তারিতভাবে বলার জন্য আপনাকে শুরুতেই আহ্বান জানাচ্ছি।
এক বড় অংশ সেখানে আমরা ব্লাডের কারণ, লিভার, কিডনির কারণ, মানে কি কারণে হচ্ছে সেটা আমরা ধরতে পারি না, সেটা হচ্ছে কারণ হচ্ছে মোটামুটি রোগের কারণ লক্ষণ হচ্ছে যদি খিচুনি হয়, বারবার খিচুনি হয় সেটাকে কিন্তু আমরা বুঝবো। হাত পা যে কাপা বা ঝাঁকুনি বললাম অনেক কাঁপতে পারে, ঠিক কোন ধরনের কাপা হলে সেটাকে আমরা মৃগরোগী বলে আমরা বলে থাকি। একটা হচ্ছে জেনারেলাইজ, আর একটা হচ্ছে ফোকাল বা বডির নির্দিষ্ট একটা পার্টকে ইনভলভ করে, যেমন আক্রান্ত করে সেটা হচ্ছে চার হাত পা একসাথে কাঁপতে থাকে এবং সেই সাথে রোগী অজ্ঞান হয়ে যায়। এটা হচ্ছে জেনারেলাইজ বলি, সারা বডিতে এফেক্ট করে। ফোকাল যেটা সেটা কাঁপুনি বা ঝাঁকুনি হয়ে থাকে, যেমন শুধু একটা হাত অথবা একটা পা অথবা একদিকের হাত এবং পা এটা হয় এবং এই সাথে রোগী এটাকে আমরা ফোকাল বা আংশিক খিচুনি বলে থাকি।
অধ্যাপক আবু বকর সিদ্দিক, আপনি মৃগী রোগ কেন হয় বলছিলেন, তাহলে মৃগী রোগের মূল লক্ষ্য ক্যাটেগরিক্যালি বলেন।
মূলত লক্ষণগুলো যেটা হয়, রোগী হঠাৎ করেই দেখা গেল তার যে ব্রেন ঠিক মতো কাজ করে না এবং রোগী প্রথমে দেখা যায় ফেল ফেল করে তাকিয়ে থাকে, এরপরে রোগী হঠাৎ করে একটা জোরে আওয়াজ করতে পারে এবং কান্নার মতো আওয়াজ করতে পারে, তারপরে দেখা যায় তার সারা শরীরে ঝাঁকুনি শুরু হয়, মানে হাত পা গুলো কাঁপতে থাকে, শেকিং হয়, আমরা জার্কি মুভমেন্ট বলি, অস্বাভাবিক কাঁপুনি এবং এটা কাঁপতে থাকে। এরপরে এই সময় কিন্তু এবং মুখে ফেনা আসতে পারে। এছাড়া সময় সাইকোলজিক্যাল কিছু কারণে এরকম হাত পা ছোটাছুটি ইয়াং পেশেন্টের ক্ষেত্রে হয়ে থাকে, মূলত এক ধরনের মানসিক সমস্যা বা হিস্টেরিয়া অনেকটা খিচুনির মতো হতে পারে, কিন্তু ডাক্তার আমরা যারা পেশেন্ট দেখি তারা কিন্তু খুব সহজে বুঝতে পারি যেটা মানসিক সমস্যার কারণে এরকম হচ্ছে নাকি আসলেই খিচুনি। এটার জন্য খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে রোগীর জিব্বা কেটে যাবে, জিব্বা কেটে সেখান দিয়ে রক্ত বের হবে, এটা যদি কারো থাকে তাহলে সেটা আমরা কখনোই মানসিক চিন্তা করবো না, এটা অবশ্যই মৃগী রোগ। তাহলে আমরা যদি একটু সামারি বলি, সেটা হচ্ছে রোগীর হঠাৎ করে ব্রেন কাজ করবে না, একটা জোরে আওয়াজ করতে পারে এবং সারা শরীরে তার প্রচন্ড ঝাঁকুনি বা কাঁপুনি হবে এবং সাথে রোগী অজ্ঞান হয়ে যাবে। এগুলো হচ্ছে খিচুনি রোগের মূল লক্ষণ সমূহ।
শ্রোতা বন্ধুরা, আপনারা মৃগী রোগ বা ইপিলেপসি নিয়ে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আবু বকর দ্বিতীয় পর্বের আলোচনা শুনছেন, আমাদের সাথেই থাকুন। ফের
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ।
আবারও ফিরে এলাম আলোচনায়। ডাক্তার আবু বকর সিদ্দিক, আপনি মৃগী রোগের কারণ ও মূল লক্ষণগুলো বললেন, এবার জানতে চাইব বয়স এবং নারী পুরুষ ভেদে কি তারতম্য আছে মৃগী রোগের? শিশুদের কি হতে পারে মৃগী রোগ? মাঝ বয়সী কিংবা বয়োবৃদ্ধদেরও কি মৃগী রোগ হতে পারে?
জি, মৃগী রোগ মূলত যে কোনো বয়সে হতে পারে, এটা একেবারে নির্দিষ্ট কোন বয়সে হবে না সেটা বলা যাবে না, তবে যে কোনো বয়সে হলেও এটা দেখা যায় সাধারণত শিশুদের মধ্যে, সাধারণত 16 বছরের কম অথবা 60 বছরের বেশি বৃদ্ধ যারা, এদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। আর মাঝামাঝি যে বয়সটা বললাম ধরেন যে 16 বা 20 থেকে 60, এই সময় এই পিরিয়ডটাতে কম হয়, সবচেয়ে বেশি হয় শিশুদের ক্ষেত্রে এবং বৃদ্ধদের ক্ষেত্রে। তো শিশুদের ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট বা জরুরি পয়েন্ট হচ্ছে, বাচ্চাদের অনেক সময় জ্বর হলে কিন্তু খিচুনি হয়, সেটাকে কিন্তু আমরা আবার মৃগী রোগ বলি না। এটা বিশেষ করে ছোট বাচ্চাদের 6 মাস 1 বছর 2 বছর, এটা দেখা যায় জ্বর হলে জ্বর যখন বাড়ে ওই সময় তার খিচুনি হয়, এটাকে আমরা জ্বরজনিত খিচুনি বা ফেব্রাইল কনভালশন বলে থাকি। সেটার সাথে যদিও মৃগী রোগের মতে সেটাকে আমরা আলাদা শব্দ ইউজ করি, কাজেই যে কোনো বয়সে হতে পারে, সবচেয়ে বেশি হয় বাচ্চাদের এবং বৃদ্ধদের।
জি ডাক্তার আবু বকর সিদ্দিক, আমরা আজকের পর্বের শেষ বিষয়টি জানতে চাইব, সেটি হচ্ছে আপনি ব্রেনের রোগ মৃগী রোগ বাচ্চাদের বেশি হয় বা হয়ে থাকে বলে উল্লেখ করলেন, তো বাচ্চাটি কি প্রতিবন্ধী হয়ে যেতে পারে? আসলে আমি বলতে চাইছি এটি
সব বাবা মায়ের একটা মানে বড় চিন্তা যে হচ্ছে এটা কিন্তু খুব একটা প্যানিক বা ভীতি তৈরি করে এবং যার খিচুনি হয় যে সে হয়তো মারাই যাচ্ছে, সেরকম অবস্থা ফেনা চলে আসতেছে, হাত পা কাঁপতেছে, সেক্ষেত্রে ঝুঁকি থাকে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যখন তখন কিন্তু আমাদের কিছু সময়ের জন্য শ্বাস প্রশ্বাসের যে মাসেল গুলো বুকের মধ্যে যে মাংস করতে পারে না, সেক্ষেত্রে শ্বাস প্রশ্বাস যদি ঠিক মতো না হয় তাহলে রোগীর ব্লাডে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে, অক্সিজেনের পরিমাণ যখন কমে যাবে তখন কিন্তু বিশেষ করে ব্রেন অল্প সময় যদি সময় সেটা যদি থাকে তাহলে কিন্তু ব্রেনের মানে স্থায়ী এবং সেখান থেকে প্রতিবন্ধী বা প্যারালাইসিস যেটা বলি সেরকম হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এই সমস্যাটা বিশেষ করে একেবারে জন্মের পর পরই হতে পারে, যে জন্মের পর পর আমরা জানি জন্মের পর পরই কান্না করে এবং কান্না করার সাথে সাথে শ্বাস প্রশ্বাস শুরু হয়, তো সেই কান্না করা যদি দেরি হয়, শ্বাস প্রশ্বাস শুরুতে দেরি হয়, সেক্ষেত্রে ব্লাডে কিন্তু এবং সেই ক্ষেত্রে ব্রেনে অক্সিজেন কম সাপ্লাইয়ের জন্য যেতে পারে, সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তো সেজন্য যখনই কিছু হয় সেটা দ্রুত ডাক্তারের কাছে নেওয়া বা চিকিৎসা করা জরুরি।
তো ডাক্তার আবু বকর সিদ্দিক, মৃগী রোগ নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, জন্মের পরই যদি শিশু কান্না না করে এবং শ্বাস প্রশ্বাস শুরু হতে দেরি হয়, সেক্ষেত্রে রক্তে অক্সিজেন লেভেলটা কমে যেতে পারে এবং ব্রেনে অক্সিজেন কম সরবরাহের জন্য স্থায়ীভাবে ব্রেনটা ড্যামেজ হয়ে যেতে পারে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিষয়, ফলে শিশুদের ক্ষেত্রে এ বিষয়টি খুবই সতর্কতার সাথে নিতে হবে। তো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়মিত ব্যায়াম করবেন, সবাই ভালো ও সুস্থ থাকুন। আবারও কথা হবে স্বাস্থ্য কথার আগামী সপ্তাহের আসরে, তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না কিন্তু।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। 8 মার্চ ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম তুলে ধরছি। ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম, আন্দোলনে ব্যর্থিয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে কাদের, দৈনিক প্রথম আলো। সরকারের ব্যর্থতায় বারবার অগ্নিকাণ্ড ঘটছে, মোশারফ। সরকারের ব্যর্থতায় রাজধানী বিস্ফোরণের নগরীতে পরিণত হয়ে, দৈনিক নয়া দিগন্ত। আইন মেনে ভবন, স্বরাষ্ট্রমন্ত্রী, দৈনিক যুগান্তর। 24 ঘন্টা পর বিস্ফোরিত ভবনে মিলল আরো 2 লাশ, দৈনিক কালের কণ্ঠ। বিস্ফোরণ অন্তর্ঘাতমূলক কিনা তদন্তের প্রয়োজন, মানবাধিকার কমিশন, দৈনিক ইত্তেফাক। কলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হতে চেয়ে ইউনেস্কোর ইচ্ছা প্রকাশ, দৈনিক আজকাল। আমার বাবা আরএসএস কর্মী কিন্তু এ ভারত আমার নয়, রাহুলের সভায় বললেন মহিলা। ভাইরাল ভিডিও, দৈনিক সংবাদ প্রতিদিন। মুসলিমদের প্রতি বিদ্বেষ প্রচারের জন্য টিভি চ্যানেলকে 25,000 টাকা জরিমানা, নিয়ন্ত্রক সংস্থার, দৈনিক পূবের কলম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত, দৈনিক প্রথম আলো লিখেছে, আন্দোলনে ব্যর্থ হয়ে গুলিস্তান, চট্টগ্রামের সীতাকুণ্ড ও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিসংযোগের ঘটনা বিএনপি ঘটিয়েছে কিনা সরকার তা খতি দেখছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মহানগর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের এক যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল হুট করে একটা বিবৃতি দিয়েছেন, তার বিবৃতিতে এ ধরনের একের পর এক ঘটনা রহস্যজনক বলা হয়েছে, আমরাও তার সঙ্গে একমত। এই সময়ে দেশে এ ধরনের ঘটনা রহস্যজনক, এ রহস্যের ভিতরের বিষয়টি কি সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। দৈনিক কালের কণ্ঠ লিখেছে, রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিক বাজারে 7 তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরো 2 জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো চলমান অভিযানে ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বুধবার 4:30 ভবন থেকে প্রথম লাশটি বের করা হয়। 5 মিনিটের ব্যবধানে আরো একটি লাশ বের করে ফায়ার সার্ভিস।
তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি। এখনো দুজন নিখোঁজ আছেন বলে দাবি করেছেন। এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তথ্য মিলেছে। ভবনটি থেকে এখন পর্যন্ত 40 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দৈনিক যুগস্থানের পাশে সিদ্দিক বাজারে যে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি ইমারত আইন মেনে নির্মাণ করলে এত ক্ষতি হতো না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, বেজমেন্ট ও নিচতলার যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে। ভবনটি এখন ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। ভবনের ওপর চাপ পড়লে সেটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এজন্য তৈরি করে অভিযান শুরু করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কি কারণে ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। কেউ যেন ইমারতের অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ না করে। যারা অনুমতি না নিয়ে ভবন নির্মাণ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে। এই বিস্ফোরণের মূল কারণটা কি পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে বলে জানান মন্ত্রী। দৈনিক নয়া দিগন্ত লিখেছে, সাম্প্রতিক বিস্ফোরণের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে দুর্ভাগ্য আমাদের, এই সরকারের ব্যর্থতার কারণে ঢাকা মহানগরী একটি বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে, বিপজ্জনক নগরীতে পরিণত হয়েছে। গত কয়েকদিন ধরে শুধু বিস্ফোরণ হচ্ছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক র্যালির আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এই র্যালির আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, যে ভবনে বিস্ফোরণ হচ্ছে সেই ভবনের নির্মাণ কাজ রক্ষণাবেক্ষণ তদারকি করা হয়নি। গ্যাস জমে থেকে সায়েন্স ল্যাবে বিস্ফোরণের 3 লোক মারা গেলেন। গতকাল ভয়াবহ বিস্ফোরণ হয়েছে একটি বাণিজ্যিক ভবনে। বিস্ফোরণের ফলে 17 মানুষ মারা গেছেন, যাদের মধ্যে 2 নারী রয়েছেন। এর আগে চট্টগ্রামে বিস্ফোরণ হলো, সেখানে 7 মারা গেলেন। কেন হচ্ছে এসব? এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, রাহুল গান্ধী ঠিক যা যা বলেন তার সভায় এসে ঠিক তাই বললেন এক প্রবাসী ভারতীয় মহিলা। রাহুল যেমন বলেন, ভারতের মূল ভাবনাকেই বদলে দিয়েছে আরএসএস, বিজেপির আমলে ভারতের গণতন্ত্র বিপদে। মালিনী মেহরা নামের ওই প্রবাসী মহিলাও ঠিক তেমনটাই বললেন। বললেন, আজকের ভারতকে তিনি চিনতে পারেন না। বললেন, তার বাবা একজন আরএসএস কর্মী, তিনিও আজকের ভারতের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারেন না। নিমিশে ওই প্রবাসী মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিওতে ওই মহিলাকে বলতে শোনা গিয়েছে, আমার দেশের পরিস্থিতি দেখে আমি মুশড়ে পড়ছি। আমার বাবা গর্বিত আরএসএস কর্মী, তিনিও আজ নিজেদের দেশকে চিনতে পারেন না। বাবার কথা বাদ দিন, আমরা কিভাবে আমাদের গণতন্ত্রকে ফের শক্তিশালী করতে পারি? মালিনীর বক্তব্য, আমার দেশ বদলে গিয়েছে, আমার মতো লক্ষ লক্ষ মানুষ রয়েছেন যারা ভারতে জন্মেছে অথচ আজকের ভারতকে চিনতে পারেন না। নিমিশে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। দৈনিক আজকাল লিখেছে, রাজ্যের মুকুটে নতুন পালক জুড়তে চলেছে, এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় ইউনেস্কো। চিঠি দিয়ে ইউনেস্কো জানিয়েছে, তাদের ইনস্টিটিউট ফর লাইফ টাইম লার্নিং শিক্ষার সঙ্গে যুক্ত হতে চায়, উৎসাহী রাজ্য। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ বিষয়ে পদস্থ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। খুব তাড়াতাড়ি এই নিয়ে দুই পক্ষের মধ্যে বৈঠক হবে বলে জানা গেছে। শিক্ষার প্রসারণ গোটা বিশ্বজুড়ে কাজ করে, প্রাথমিক থেকে বুনিয়াদি শিক্ষার নানা ক্ষেত্রে পড়ুয়াদের কি প্রয়োজন সে বিষয়ে তারা প্রসঙ্গত। ইতিমধ্যে শিক্ষার প্রসারে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। পড়ুয়াদের ইউনিফর্ম, সাইকেলের মতো সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আপনাদের হয়তো মনে আছে, গত আসরে আমরা সূরা মুমতাহিনার আলোচনা শেষ করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমরা এর পরবর্তী সূরা অর্থাৎ সূরা সফের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন শুরু করব। মদিনায় অবতীর্ণ এই সূরাটিতে 14টি আয়াত রয়েছে। এই সূরার আয়াতগুলোর মূল বিষয়বস্তু হচ্ছে মুসলিম ভূখণ্ড রক্ষা এবং আল্লাহর রাস্তায় জিহাদ। এই দুটি শর্ত পূরণ করলে অন্যান্য ধর্ম ও মতাদর্শের উপর ইসলামের বিজয়ের যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন তা বাস্তবায়িত হবে।
প্রথমেই এই সূরার এক থেকে তিন নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ
بسم الله الرحمن الرحيم আকাশ মণ্ডলে ও পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছু আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করে, আর তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। হে ইমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না? তোমরা যা করো না তা বলা আল্লাহর নিকট বড়ই ক্রোধের বিষয়।
পবিত্র কোরআনের আরো কয়েকটি সূরার মতো এই সূরাটিও মহান আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। এর মাধ্যমে এই বাস্তবতার উপর তাগিদ দেওয়া হয়েছে যে বিশ্বজগতের প্রতিটি সৃষ্টি যে কোনো ধরনের দোষ ত্রুটি জুলুম ও অজ্ঞতা থেকে মহান আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দেয় এবং তাকে সব ধরনের প্রয়োজনের ঊর্ধ্বে মনে করে। পরের আয়াতে মুমিন ব্যক্তিদেরকে একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় স্মরণ করিয়ে দিয়ে বলা হচ্ছে, কর্মহীন মৌখিক দাবির কোনো মূল্য নেই, বরং এর ফলে আল্লাহ তাআলা ভীষণ ক্রুদ্ধ হন। কখনো কখনো অনেককে বলতে শোনা যায়, জমিনে আল্লাহর দিন সমুন্নত রাখার স্বার্থে প্রয়োজন হলে আমি আমার জান ও মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করব। কিন্তু যখন ইসলামের শত্রুদের হামলার মুখে মুসলিম ভূখণ্ড রক্ষা করার প্রয়োজন হয়, তখন এ ধরনের মানুষ পিছুটান দেয় ও জিহাদের ময়দান থেকে সরে পড়ে।
এই আয়াতগুলোর শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী বিশ্বজগতের সকল সৃষ্টির উপলব্ধি ক্ষমতা আছে এবং তারা এক আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করার মাধ্যমে তাঁর নিরঙ্কুশ ক্ষমতা ও প্রজ্ঞার সাক্ষ্য দেয়। ইমান ও দিনদারির মৌখিক দাবি যথেষ্ট নয়, আমলে বা কাজে কর্মে তার প্রমাণ দিতে হবে। যে ব্যক্তি মুখে দিনকে সহযোগিতা করার দাবি করে কিন্তু কার্যত কিছুই করে না, সে যেন এ কথা না ভাবে যে তার পক্ষে আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব হয়েছে। এ ধরনের মানুষ পার্থিব জীবন ও পরকালে আল্লাহর কঠিন শাস্তির মুখে পড়বে। এবারে সূরা সফের চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস।
নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে যুদ্ধ করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো।
আগের আয়াতগুলোতে তাদের প্রতি আল্লাহর চরম ক্ষোভের বর্ণনা দেয়া হয়েছে, যারা ধর্ম পালন না করে বা আল্লাহর রাস্তায় জিহাদ না করেই মিথ্যা ইমানদারির দাবি করে। এরপর এই আয়াতে বলা হচ্ছে, প্রক্ষান্তরে যারা কাজের লোক তারা আল্লাহতালার অনুগ্রহ প্রাপ্ত হয়। পৃথিবীর সৃষ্টির আদি থেকে সবসময় যুদ্ধ বিগ্রহ ছিল এবং কিয়ামত পর্যন্ত তা চলতে থাকবে। এসব যুদ্ধ সাধারণত ক্ষমতা ও সম্পদ অর্জন এবং অন্য দেশের ভূখণ্ড ও সম্পদের উপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে হয়ে থাকে, কিন্তু ইসলামে যে জিহাদের কথা বলা হয়েছে তা এসব লক্ষ্যে সংঘটিত হয় না। জালিমের শাসন ও শোষণ থেকে নির্যাতিত জনগোষ্ঠীকে মুক্তি দান এবং তাদের মাঝে আল্লাহর একত্ববাদের বাণী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জিহাদে অংশ নেন মুসলিম যোদ্ধারা।
কিন্তু দুঃখজনকভাবে মুসলমানদের মধ্যে মতপার্থক্য ও বিভেদের কারণে ইসলামের শত্রুরা মুসলমানদের মধ্যে প্রভাব বিস্তার করেছে। এর ফলে মুমিন মুসলমানরা শত্রুদের আগ্রাসনের সামনে প্রতিরোধ গড়ে তোলার পরিবর্তে নিজেদের দুর্বলতা প্রকাশ করছে। এ কারণে এই আয়াতে ইমানদারকে সীসা ঠালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে জিহাদে অবতীর্ণ হতে বলা হয়েছে এবং এই ঐক্যকে বিজয়ের চাবিকাঠি বলে উপায় বাতলে দেওয়া হয়েছে। এবারে সুরা সফের পাঁচ ও ছয় নম্বর আয়াতের তেলাওয়াত
وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ
أشارن করুন যখন موسی তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল। অতঃপর তারা যখন সত্য থেকে বিচ্যুত হয়ে বাঁকা পথ অবলম্বন করল, তখন আল্লাহ তাদের হৃদয়কে বাঁকা করে দিলেন, আর আল্লাহ অবাধ্য পাপাচারী সম্প্রদায়কে হেদায়ত করেন না। আর স্মরণ করুন যখন মারিয়াম পুত্র ঈসা বলেছিল, হে বনি ইসরায়েল, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসুল এবং আমার পূর্ব থেকে তোমাদের কাছে যে তাওরাত রয়েছে আমি তার সত্যায়নকারী এবং আমার পরে আহমাদ নামে যে রাসুল আসবেন আমি তার সুসংবাদদাতা। পরে তিনি যখন তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসলেন, তখন তারা বলতে লাগল, এটা তো স্পষ্ট জাদু।
এই দুই আয়াতে আল্লাহর দুজন মহান নবী হযরত মুসা ও হযরত ঈসা আলাইহিমুসসালামের সঙ্গে বনী ইসরায়েল জাতির দুর্ব্যবহারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বলা হচ্ছে, হযরত মুসায়ের প্রতি ইমান আনয়নকারীদের একটি দল আল্লাহর এই নবীকে অপমান, অপদস্থ ও তার উপর মিথ্যা অপবাদ আরোপ করে তাকে কষ্ট দেয়। তারা ঐক্যবদ্ধ থাকার পরিবর্তে দলে দলে বিভক্ত হয়ে পড়ে। এভাবে যাকে তারা মনে প্রাণে আল্লাহর নবী বলে বিশ্বাস করত, তার সঙ্গে এমন অন্যায় আচরণের ফলে তারা আল্লাহর হেদায়াত থেকে বঞ্চিত হয় এবং পরকালে তাদের জন্য অপেক্ষা করছে কঠোর শাস্তি। হযরত ঈসা আলাইহিসসালাম ও নিজেকে দুই নবীর মধ্যবর্তী যুগের জন্য প্রেরিত উল্লেখ করে বলেন, তিনি তার পূর্ববর্তী নবী হযরত মুসা আলাইহিসসালামের সত্যতা নিশ্চিত করেছেন এবং পরবর্তী নবী রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও বনী ইসরায়েল জাতি তাঁর দাওয়াতের বাণী প্রত্যাখ্যান করে এবং নবীর পক্ষ থেকে প্রদর্শিত মুজিজা বা অলৌকিক ক্ষমতাকে জাদু বলে ব্যঙ্গ করে।
তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কুরআনের আলোর আজকের আয়োজন। আগামী আসরে আপনাদের সঙ্গ পাবার আশা রাখছি।
এবার সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের অন্তর্ভুক্তি এই সংস্থাকে আরও শক্তিশালী করবে প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। ইরান ও ইরাকের জনগণের বিরুদ্ধে অতীতের লজ্জাজনক আচরণের জন্য জার্মানির ক্ষমা চাওয়া উচিত বলেছে ইরান। ঢাকার সিদ্দিক বাজারে বিস্ফোরণের কারণ জানতে চলছে পরীক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন একথা সরকারের নজরদারির অভাবকে দুষেন মির্জা ফখরুল। এবং সংখ্যালঘু মুসলিম ভোট নিয়ে তৃণমূলে উদ্বেগ, ফিরহাদ হাকিমকে সরিয়ে বিধায়ক তপন দাশগুপ্তকে দায়িত্ব দিলেন মমতা। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনায়। রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।